ধন্যবাদ তাহিরা কিবরিয়া। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের বিষয় হচ্ছে একেবারেই যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে, যুক্তরাষ্ট্রের বিশেষ কৌশলী রবার্ট মুলারের রিপোর্ট এবং তার প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার প্রভাব, এই মূলত আজকের আলোচনা। আর আলোচনার জন্য আমাদের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হয়েছে নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, আর ক্যালিফোর্নিয়া থেকে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির শিক্ষক, গণযোগাযোগ গণমাধ্যমের শিক্ষক ডক্টর আবু নাসের রাজীব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি,
ধন্যবাদ।
মূল আলোচনায় যাবার আগে আমি 3-4 মিনিটের একটি প্রতিবেদন, আমাদের সহকর্মী কংগ্রেশনাল প্রতিবেদক ভয়েস অফ আমেরিকার, তার লেখা একটি প্রতিবেদনের কিছু অংশ আমি পড়ছি, কারণ এই প্রতিবেদনে মোটামুটি উঠে এসছে পুরো বিষয়টি, সেটার পরে আমরা আলোচনা শুরু করতে চাই। 2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার সঙ্গে রুশ সংযোগ ছিল না বলে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলার যে রিপোর্ট দিয়েছেন তার সারসংক্ষেপে বলা হয়েছে। রোববার রিপোর্টের সারসংক্ষেপ কংগ্রেসে উপস্থাপন করেছেন। বলা হয়েছে, মিস্টার ট্রাম্প প্রেসিডেন্ট পদকে কাজে লাগিয়ে অবৈধভাবে বিচার বাধাগ্রস্ত করেছিলেন কিনা সে ব্যাপারে পরিষ্কার ধারণা এখনো আসেনি। কংগ্রেশনাল ডেমোক্রেটরা মঙ্গলবার মুলারের রিপোর্টটি পূর্ণাঙ্গভাবে প্রকাশের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, আমেরিকানদের অধিকার রয়েছে রিপোর্টের বিস্তারিত জানার, পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হলে জানা যাবে প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধভাবে বিচারে বাধাগ্রস্ত করেছেন কিনা। সে বিষয়ে মুলার যেহেতু তার রিপোর্টে বিস্তারিত কিছু উল্লেখ করেনি বা সারসংক্ষেপে তেমন কিছু উল্লেখ করা হয়নি। বলছিলাম যে আমাদের কংগ্রেশনাল রিপোর্টার ক্যাথরিন জিপসন এ বিষয়ে একটি রিপোর্ট করেছেন। এই রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, বিরোধী পক্ষের মধ্যে যে সমালোচনার সৃষ্টি হয়েছে, পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশকালে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার্কে সতর্ক থাকতে হবে। সিনেট সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল এ নিয়ে একটি মন্তব্য করেছেন, শোনাচ্ছি মন্তব্য।
And throwing open classified records doesn't strike me as a good idea. And I trust him to begin to go through this.
ম্যাককনেল বলছিলেন, নিরাপরাধ মানুষকে বাসের নিচে নিক্ষেপ করা যেমন, এই বিশেষায়িত দলিল দস্তাবেজ উন্মুক্তভাবে বের করাটা ঠিক তেমন কাজ বলে মনে হয়। আমি এটিকে ঠিক বিশ্বাসযোগ্য কাজ মনে করছি না। তার মানে তিনি বলতে চেয়েছেন, এই পূর্ণাঙ্গ রিপোর্টটি প্রকাশ করাটা যুক্তিসঙ্গত কিনা এরকম প্রশ্ন তার মনে রয়েছে। তবে ডেমোক্রেটদের বক্তব্য হচ্ছে, পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। সেনেট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক সোমারের একটি মন্তব্য শোনাই।
I don't need Attorney General Barr's interpretation of the report. I am for the report and our main thrust on this issue is simply transparency.
চাক সোমার বলছিলেন, অ্যাটর্নি জেনারেল বারের ব্যাখ্যার আমার দরকার নেই, আমি চাই রিপোর্টটি দেওয়া হোক। আমাদের প্রশ্ন সোজা, সেটি হচ্ছে স্বচ্ছতা, আর তাই রিপোর্টটি প্রকাশ করুন, উপসংহারে আসুন। চাকসুমার পরিষ্কারভাবে বক্তব্য রেখেছেন। ডেমোক্রেট নিয়ন্ত্রিত 6টি হাউস কমিটির প্রধানরা আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেল বারের কাছে ওই রিপোর্ট দেশরা এপ্রিলের মধ্যে প্রকাশের আহ্বান জানিয়েছেন। যদি তা না হয় পরবর্তী পদক্ষেপ ডেমোক্রেটরা নেবেন এমন কথা বলা হয়েছে। ডেমোক্রেট কংগ্রেস ওম্যান শিলা জ্যাকসন লি এ প্রসঙ্গে কথা বলেছেন।
As a committee we have a subpoena power and frankly I don't see anything in the special counsel's regulations that would prohibit the attorney general Barr from releasing it. We have a 420 to
শিলা জ্যাকসন বলছিলেন, কমিটি হিসেবে আমাদের সাপিনা বা তলবনামা জারির ক্ষমতা রয়েছে, আর ওই রিপোর্ট প্রকাশের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেলের জন্য কোনো বিশেষ বাধার কিছু আমি দেখছি না। হাউজে আমাদের 420 ভোট আছে এবং আমেরিকানরা দেখতে চান পূর্ণাঙ্গ রিপোর্টে কি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুলার রিপোর্টকে স্বাগত জানিয়ে বলেছেন, এর মাধ্যমে যেসব ডেমোক্রেট ইম্পিচমেন্ট নিয়ে আলোচনা করছিলেন তার অবসান ঘটল। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মন্তব্য, প্রেসিডেন্ট বলছিলেন, আমার মনে হয় না তারা ইম্পিচমেন্ট নিয়ে এখন আর কথা বলবেন। আমাদের অর্থনীতি এখন সর্ববৃহৎ অর্থনীতি, আমাদের দেশের অবস্থা খুবই ভালো। তারা বানোয়াট একটি অবস্থার সৃষ্টি করবার চেষ্টা করেছিল যাকে উইচ হান্ট বলা যায়। সেটি এখন শক্তভাবে প্রমাণিত হয়েছে যে কোনো ধরনের আতাত ছিল না, রাশিয়া বিষয়ে কিছুই ছিল না। ডেমোক্রেটরা বলছেন, পূর্ণাঙ্গ প্রতিবেদন না প্রকাশ করা পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। রাশিয়া বিষয় ছাড়াও ডেমোক্রেটরা প্রেসিডেন্ট ট্রাম্পের আয়কর, বিদেশে ব্যবসা বাণিজ্য, আত্মীয় স্বজনের অবস্থা সহ নানান বিষয়ে তদন্ত শুরু করেছেন। এসব যুক্তরাষ্ট্রের রাজনীতি, বিশেষ করে 2020 সালের নির্বাচনকে কতটা প্রভাবিত করবে সেটি এখন দেখার এবং বোঝার সময়। আপনাদের দুজনকে অপেক্ষা করার জন্য ধন্যবাদ, এই রিপোর্টটি শোনালাম আমি। এখন প্রশ্ন করতে চাই সৈয়দ মাহমুদউল্লাহ আপনার কাছে, আগে আমি আসছি, ডেমোক্রেটরা চাচ্ছেন পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ, রিপাবলিকানরা তা চান না, যেমন মিচ ম্যাককনেলের বক্তব্য আপনি শুনলেন, এর সমাধান কি এবং আগামী দিনগুলোতে কি হতে যাচ্ছে?
রিপোর্ট যেটা শিলাজিৎসন বলেছেন যে এটা প্রকাশে কোনো বাধা নেই অ্যাটর্নি জেনারেল, এটা হচ্ছে মানে এটা অন্যদিক থেকে কথা হচ্ছে, এটার অধিকার দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলকে তিনি কতটা রিলিজ করবেন না করবেন। এটা অনেকগুলো মামলা হয়েছে এই তদন্তের, মুলার তদন্তের ফলে অনেক কয়েকজনের জেল হয়েছে, কারাদণ্ড হয়েছে, আর কয়েকজনের বিচার এখনো চলছে, ফলে অনেকগুলো তাদের সেই বিচারকে ইম্প্যাক্ট করতে পারে, সেই ধরনের অনেক তথ্য এখানে থাকতে পারে। বিচার চলাকালীন সময়ে সেই সম্পর্ক প্রকাশ করা ক্ষতিকর হতে পারে, তিনি এই বিবেচনা থেকে সেগুলো থেকে বিরত থাকতে পারেন। আর কিছু তথ্য আছে যেগুলো রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট ভেবেও তিনি সেগুলো প্রকাশ নাও করতে পারেন, ফলে অ্যাটর্নি জেনারেলকে এই বিশেষ তদন্তে এইটা মানে ক্লিন্টনের সময় যে তদন্ত হয়েছিল সেরকম না, ওটা অনেক বেশি ক্ষমতা ছিল কেনেথ স্টারের, এখানে এই মুলারকে সেরকম দেওয়া হয়নি এবং অ্যাটর্নি জেনারেলকে বরং বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি তার বিবেচনা মতো তথ্য প্রকাশ করবেন বা করবেন না। এখন তিনি অবশ্য এর আগে প্রতিশ্রুতি দিয়েছেন আইন অনুযায়ী যতটা সম্ভব যত বেশি সম্ভব তথ্য তিনি কংগ্রেসকে দেবেন, ফলে পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা কখনো দেখব না সেটা একেবারে নিশ্চিত করে বলা যায়, এবং সেটা সমন জারি করে তার থেকে আদায় করা সেটাও মানে তারা পারবেন না, তাদের সমন জারি করার ক্ষমতা আছে কিন্তু অ্যাটর্নি জেনারেল সেই সমন অনুসারে পূর্ণাঙ্গ রিপোর্ট তাদেরকে দিতে আইন অনুযায়ী যে আইনে এই তদন্ত কমিশন গঠন করা হয়েছিল কমিটি তা তিনি বাধ্য নন। এখন মাত্র এই বিষয়ে আমার কমেন্ট চেয়েছেন, আমি এইটুকু এখন বললাম।
ঠিক আছে, এই প্রশ্ন আমি আর রিপিট করছি না। আমি ডক্টর আবু নাসের রাজীবের কাছে আরেকটি প্রশ্নে আসছি, সেটি হচ্ছে ডেমোক্রেটরা আপনি শুনলেন 2 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে, তা না হলে বলেছে যে সাপিনা পাওয়ার তারা ব্যবহার করবেন, আর তখন হয়তো ঘটনা আদালত পর্যন্ত গড়াবে, মাসের পর মাস হয়তো শুনানি চলবে, তারপর কি হবে? ডক্টর আবু নাসের রাজীব,
আসলে এখন বিষয়টা এতদিন পর্যন্ত ছিল হচ্ছে আইনগত একটা আইনি লড়াই চলছিল, কারণ আপনি জানেন যে যে মুলারের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা একটা স্পেশাল কাউন্সিল অ্যাক্টের অধীনে অ্যাটর্নি জেনারেল তাকে নিয়োগ দিয়েছিলেন, সে কারণেই কিন্তু তিনি অ্যাটর্নি জেনারেলের কাছে তার কনফিডেন্সিয়াল রিপোর্ট দিয়েছেন। এখন অ্যাটর্নি জেনারেল চাইলে পুরোটাই উনি প্রকাশ করতে পারেন, শুধুমাত্র আপনার এই যে সমস্ত মামলাগুলো হয়েছে এবং ওই মামলা সম্পর্কিত যেগুলো গ্র্যান্ড জুরি ডেলিবারেশনস রয়েছে সেগুলো বাদ দিয়ে উনি পুরো রিপোর্টটাই করতে পারেন। কিন্তু এখন এই যে ডেমোক্রেটিক পার্টির যারা নেতা রয়েছেন এবং তারা বলছেন যে 2 এপ্রিলের এপ্রিল মাসের 2 তারিখের মধ্যে যদি তারা পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ না করা হয় তাহলে তারা তাদেরকে কংগ্রেস সুপিনা করবে, এটা আসলে একটা রাজনৈতিক বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টা আগামী 2020 সালের যে নির্বাচন রয়েছে নভেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচন সে পর্যন্ত চলতেই থাকবে।
আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে অনেকেই বলছেন যে এই রিপোর্টে অ্যাটর্নি জেনারেল বার যেসব বিষয় মানে সামারাইজ করেছেন মাত্র 4 পাতার মধ্যে, পুরো 2 বছরের কিছু বেশি সময় চলমান এই তদন্তকে, তো এই 4 পৃষ্ঠার অনেক কিছুই হয়তো কিছু কিছু অস্পষ্ট বিষয় রয়েছে। অ্যাটর্নি জেনারেল বার রিপাবলিকান রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠ, তিনি আবার এই বিশেষ কৌশলী রবার্ট মুলারের ঘনিষ্ঠ বন্ধু আমরা জানি আর কি, তো আসলে কি কোনো এই 4 পৃষ্ঠার সারসংক্ষেপে অস্পষ্ট কোনো বিষয় আছে কিনা সৈয়দ মোহাম্মদউল্লাহ?
এটাই অবাক ব্যাপার, 22 মাসের তদন্তে শত শত পৃষ্ঠার রিপোর্ট তিনি মাত্র 4 পৃষ্ঠায় সামারাইজ করেছেন এবং সেখানে তিনি 2 বিষয় একটা উল্লেখ করেছেন স্পষ্টত, এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল স্পেসিফিক্যালি এই এই ডাইরেকশন দিয়ে যে রাশিয়ার যে 2016 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে ওখানে হস্তক্ষেপ করেছে কিনা, তার সাথে হস্তক্ষেপ করেছে কিনা চাইতে বড় কথা, তার সাথে ট্রাম্প ক্যাম্পেইনে যোগ সাজশ ছিল কিনা এইটি ফাইন্ড আউট করার জন্য। তারা বলেছেন হ্যাঁ যোগসাজশ, মানে তারা ইন্টারফিয়ারেন্স যে তারা করেছে, তারা অনেক কিছু তথ্য বের করেছে, এগুলা উইকিলিক্স দিয়ে রিলিজ হয়েছে, এইসব তথ্য ওখানে নিশ্চয়ই আছে। আগে পরে নানা ভাবে আমরা যে সমস্ত মানে এই রিপোর্ট সম্পর্কে বা রিপোর্টের আগে তদন্ত সম্পর্কে বা যে সমস্ত লোককে অভিযুক্ত করা হয়েছে সে সম্পর্কে তথ্য থেকে আমরা এটা ধারণা করতে পারি রাশিয়ান ইন্টারফিয়ারেন্স এর ব্যাপারে বিস্তারিত তথ্য আছে। যেটা তিনি পাননি সেটা হচ্ছে প্রত্যক্ষভাবে প্রেসিডেন্ট ট্রাম্প, ক্যান্ডিডেট ট্রাম্প এবং তার ক্যাম্পেইনের পক্ষ থেকে তার সাথে প্রত্যক্ষ যোগাযোগের কোন প্রমাণ তিনি বের করতে পারেননি। প্রত্যক্ষ যোগাযোগ এটা স্পষ্ট, একেবারে স্পষ্ট, যোগাযোগ করে যোগসাজশ, যোগাযোগ না যোগসাজশ করে তারা এই এই মানে কাণ্ডগুলো করেছে কিনা, রাশা যে ইন্টারফিয়ার করেছে এখানকার ডেমোক্রেটিক পার্টির সার্ভার সিস্টেমকে হ্যাক করে অনেক তথ্য বের করেছে, আরো ভোটার ইত্যাদি কয়েকটা ইলেকশন বোর্ড এর ভোটার লিস্ট বের করে ফেলেছে এবং ক্যাম্পেইন করেছে অনলাইনে, এগুলার সাথে প্রত্যক্ষ যোগাযোগ ছিল কিনা তিনি বলেছেন যে না তিনি এটি পাননি। এক দ্বিতীয় আরেকটি যেটা তিনি কনক্লুশন দিয়েছেন সেটা হচ্ছে এই তদন্তের ক্ষেত্রে তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য, বিচার না বিচার পরে আসে, তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কোন চেষ্টা করেছেন কিনা তিনি এ ব্যাপারে অবশ্য একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন। তিনি বলেছেন এটা আমি তাকে মানে মুক্তি দিচ্ছি না, অবমুক্তি দিচ্ছি না যে তিনি বাধাগ্রস্ত করেননি, আবার আমি এটা এটাও বলছি না তিনি বাধাগ্রস্ত করেছেন, আমার যে তদন্তের সমস্ত তথ্য আপনাকে দিলাম, এখন আপনারা মানে জাস্টিস ডিপার্টমেন্ট অথবা কংগ্রেস এটা নিয়ে অতিরিক্ত তদন্ত করে তারা ফাইন্ড আউট করার চেষ্টা করবে যে তারা কি মনে করেন এটা, এবং সম্ভবত এটা কোর্টেও করাতে পারে যে এই তথ্যগুলো যদি আসে। ফলে এই দুটো স্পেসিফিক ব্যাপারে তিনি তার বক্তব্য দিয়েছেন।
হ্যাঁ আচ্ছা, এই বিষয়টা আমি আরেকটু ডক্টর রাজীবের কাছে শুনতে চাই। অবস্ট্রাকশন অফ ইনভেস্টিগেশন আপনি আপনি বললেন, আর একটি বিষয় হচ্ছে
মানে এই মুহূর্তে তো আর বিচার না, এই মুহূর্তে জাস্টিস মানে বিচারের প্রক্রিয়াকে অর্থাৎ তদন্তকে বাধাগ্রস্ত করার জন্য চেষ্টা করা যেটা পরবর্তীতে বিচারকে বাধাগ্রস্ত করবে।
হ্যাঁ না, কিন্তু এখানে এই রিপোর্ট সামারি প্রকাশের পর অবস্ট্রাকশন অব জাস্টিস নিয়ে কথা উঠেছে যে বিচার কার্য বাধা প্রদানে প্রেসিডেন্ট কোনো হস্তক্ষেপ করেছিলেন কিনা, এই বিষয়টি অস্পষ্ট রয়ে গেছে। অনেকের মনে প্রশ্ন উঠেছে এই বিষয় নিয়ে যখন এফবিআই এর আগের অফিসার বিশেষ কৌশলী জেমস কোমি যখন তদন্ত করেছিলেন তখন তখন মাইকেল ফ্লিনের তদন্তে বিষয়ে তিনি মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেমস কোমির উপর চাপ দিয়েছিলেন, এরকম কথা উঠেছিল তখন। তো ওইটাকে যদি ধরি যে অবস্ট্রাকশন অব জাস্টিস, তো সেই হিসাবে আবার মানে
সেটা হতে পারে, কিন্তু সেখানে জেমস কোমির বিরুদ্ধে উনি ফায়ার করেছেন তিনি ওই মাইকেল ফ্লিনের তদন্ত বাদ দেবার জন্য কমির বক্তব্য মতো যে ওনাকে বলেছিলেন যে এটা বাদ দেন, এই একটা। দ্বিতীয় উনি তাকে বলেছিলেন যে আপনি ব্যক্তিগত ভাবে আমার প্রতি আনুগত্য প্রকাশ করুন ব্যক্তিগত ভাবে, এই এইটা আর কি ওই ওই তদন্ত থেকে মানে বাদ দেওয়ার জন্য উনি তখন বলেছিলেন তদন্ত, ফলে সেটা তদন্ত, তখন তো বিচার হয়নি তদন্ত। আর এর পরবর্তীতে ম্যানাফোর্ট এবং অন্যান্য যাদের বিচারে সুপর্দ করা হয়েছে সেসব ক্ষেত্রে বিচারে সুপর্দ করার আগের প্রক্রিয়ায় তিনি অথবা বিচারের ব্যাপারে তিনি কোনো বাধা সৃষ্টি করেছেন কিনা এই দুটো
অস্পষ্ট এখনো।
হ্যাঁ, প্রথম হচ্ছে তদন্ত প্রক্রিয়া, তারপরে
আমি একটু যোগ করতে পারি।
জি জি নিশ্চয়ই
জি। সেটা হচ্ছে যে এই যে আপনার স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার, তাতে মূলত উনি দুটো দিকে নজর দিয়েছেন, একটা হচ্ছে কলিউশন যেটা সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে যোগসাজশ, আপনার রাশিয়ার সাথে যোগসাজশ, আর একটা হচ্ছে অবস্ট্রাকশন অব জাস্টিস। জাস্টিস এই অর্থে যে আপনার তদন্ত হচ্ছে বিচারের পার্ট, যা আপনার যে ইনভেস্টিগেশন ইজ পার্ট অফ দ্য এন্টায়ার জাস্টিস সিস্টেম। আর ইন্টারেস্টিং হচ্ছে যে যদি কলিউশন হয়েও থাকে সেটা কিন্তু আইনি অপরাধ নয়, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে।
হ্যাঁ, এই কথাটি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে, কলিউশন ইজ নট কনস্পিরেসি।
জি জি, যদি ট্রাম্প যদি ট্রাম্পের ক্যাম্পেন এবং ট্রাম্প নিজেও রাশিয়ার সাথে যোগাযোগ করে থাকেন, সেটা কিন্তু আপনার আইনগতভাবে তাকে বাধা দেওয়া যাবে না, তাকে শাস্তি দেওয়া যাবে না। কিন্তু শাস্তি সবচাইতে বড় সমস্যা ট্রাম্পের জন্য হতে পারে যদি প্রমাণিত হয় যে উনি বিচার কাজে, যে তদন্ত এবং বিচার কাজে বাধা সৃষ্টি করেছেন, অবস্ট্রাকশন অব জাস্টিস। তো এই যে মুলার যে রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্টের যে সারাংশ বা সামারি অ্যাটর্নি জেনারেল বা আইনমন্ত্রী কংগ্রেসকে জানিয়েছেন এবং সে কংগ্রেসের মাধ্যমে মিডিয়াকেও জানিয়েছেন, সেটা হচ্ছে তিনি বলছেন যে তার তদন্ত প্রতিবেদনে এটা প্রমাণিত হয়েছে যে ট্রাম্প প্রত্যক্ষভাবে বা ট্রাম্প ক্যাম্পেনের পক্ষ থেকে প্রত্যক্ষভাবে রাশিয়ার সাথে কোনো ধরনের যোগসাজশ হয়নি। সেখানে তিনি ট্রাম্প এবং ট্রাম্প ক্যাম্পেনকে টোটালি এক্সোনোরেট করেছেন, তাকে যে অভিযোগ ছিল সেই অভিযোগ থেকে তাকে মুক্ত ঘোষণা করেছেন। কিন্তু দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অবস্ট্রাকশন অব জাস্টিস। সেখানে মুলার বলছেন যে তিনি যে সমস্ত অভিযোগ তদন্ত করার ফলে যে সমস্ত বিষয় তিনি জানতে পেরেছেন, যে প্রমাণাদি তিনি সংগ্রহ করতে পেরেছেন, তাতে তার কাছে অস্পষ্ট যে তিনি তিনি এই ট্রাম্পের বিরুদ্ধে আপনার বিচার শুরু করা যায় কিনা, যে ট্রাম্পকে অভিযুক্ত করা যায় কিনা এই ক্ষেত্রে। তিনি এই বিষয়টা অ্যাটর্নি জেনারেলের হাতে ছেড়ে দিয়েছেন। তিনি বলছেন যে তিনি যে সমস্ত প্রমাণাদি পেয়েছেন সেই প্রমাণাদির ফলে তিনি হিজ আনসার্টেন, তিনি ঠিক মতো তিনি নিশ্চিত করে বলতে পারছেন না যে অবস্ট্রাকশন অব জাস্টিস হয়েছে কিনা। যেহেতু অ্যাটর্নি জেনারেল তাকে নিয়োগ দিয়েছিলেন, তিনি রবার্ট মুলার বলছেন যে অ্যাটর্নি জেনারেলি ঠিক করুক যে প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো ধরনের চার্জ আনা হবে কিনা। আরেকটি প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের যে আইন মন্ত্রণালয়, জাস্টিস ডিপার্টমেন্ট বলা হয়ে থাকে, সেখানে একটা অলিখিত নিয়ম রয়েছে যে কোনো সিটিং প্রেসিডেন্টের বিরুদ্ধে কখনো কোনো ধরনের আপনার চার্জ আনা যাবে না। যতক্ষণ পর্যন্ত প্রেসিডেন্ট তার দায়িত্বে রয়েছেন ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের প্রসিকিউটরাল আপনার যে কমপ্লেন সেটা আনা যাবে না। যদি এরকম উনি করে থাকেন, যদি কোনো কোনো অন্যায় করে থাকেন, তাহলে তিনি প্রেসিডেন্ট পদ থেকে সরে যাওয়ার পরে তার বিরুদ্ধে বিচার কাজ শুরু করা হতে পারে। এই এই ক্ষেত্রে ডেমোক্রেটিক পার্টির যারা নেতা রয়েছেন তারা বলছেন যে রবার্ট মুলার যেহেতু নিশ্চিত করে বলেননি, তাকে টোটালি এক্সোনোরেট করেননি অবস্ট্রাকশন অব জাস্টিসের ক্ষেত্রে, সে কারণে আমরা চাচ্ছি যে পুরো রিপোর্টটা প্রকাশ করা হোক। এবং
আমি একটি বিষয় যোগ করি, যেহেতু রবার্ট মুলারের তদন্তের ভিতরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যার মধ্যে এই রাশিয়া সঙ্গে সম্পৃক্তির বিষয়টি ছাড়াও ট্রাম্পের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ফ্লিনকে বরখাস্ত করার বিষয়টি জড়িত ছিল, এর পেছনে কি কারণ, FBI ডিরেক্টর জেমস কোমিকে বরখাস্ত করার বিষয় কি ছিল, এগুলো তদন্ত ছিল, অ্যাটর্নি জেনারেল জেফ সেশন রাশিয়া ইনভেস্টিগেশনে তার ভূমিকা কি ছিল এই বিষয়টি ছিল, তারপরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের রাশিয়া লয়ারদের সঙ্গে মিটিং এর বিষয় ছিল। তো এইসব বিষয়গুলো অস্পষ্ট, যার কারণেই আমার মনে হয় যে অবস্ট্রাকশন অব জাস্টিস পয়েন্টটিও অস্পষ্ট রয়ে গেছে এখানে। তো আমি আমি এবার অন্য একটি নতুন প্রশ্ন করছি, সেটি হলো যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে আর কি মস্কোয় নির্মাণ কাজ করবার বিষয়ে মাইকেল কোয়েন যেন কথা না বলে, বা এই বিষয় নিয়ে যেন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে বিপক্ষে কোনো কথা না বলে, জেমস কোমির তদন্তের সময় এই রকম একটা প্রেসার ক্রিয়েট করা হয়েছিল, এই রকম কথা শোনা গিয়েছিল। তো সেই ব্যাপারে মুলারের তদন্ত কিছু পাওয়া গেছে কিনা এখনো পর্যন্ত সেটাও জানা যায়নি, তো এটিও একটি বিষয় হয়তো আসতে পারে। আচ্ছা, প্রশ্ন যেটা সেটা হলো যে এই তদন্ত রিপোর্টের সামারি প্রকাশ পাবার পর যুক্তরাষ্ট্রের রাজনীতি কতটা প্রভাবিত হলো, সৈয়দ মোহাম্মদুল্লাহ একটু আলোকপাত করবেন।
হ্যাঁ, রাজনীতিতে প্রভাব হচ্ছে পক্ষে বিপক্ষে। প্রথম কথা হচ্ছে যে তাকে যে অবমুক্তি দেওয়া হলো কলিউশন থেকে, অর্থাৎ যোগসাজশ থেকে রাশিয়ার সাথে, এটা প্রেসিডেন্ট এবং তার সমর্থকদের জন্য রিপাবলিকান পার্টির জন্য একটা বিরাট বিজয় হিসেবে তারা প্রচার করছেন এবং সত্যিই তাই এক ধরনের বিজয়। এবং তারা তার যে সমর্থকদের বেস সেখানে দু চারজনের ভিতরে 1% ভিতরে যে এক ধরনের ধূম্রজাল বা সন্দেহ সৃষ্টি হয়ে থাকে যোগসাজশের ব্যাপার নিয়ে, তাহলে তারা এখন আরো স্পষ্ট ভাবে বুঝবেন যে না, যোগসাজশ তো ছিলই না, বরং তারা ডেমোক্রেটদের বা যারা এই ধরনের কথা বলে আসছেন তাদের উপরে ক্রুদ্ধ হবেন, ক্ষিপ্ত হবেন এবং তারা তাদের বেইস আরো সম্প্রসারিত করার একটা সুযোগ পাবেন। ফলে এটা সেই দিক থেকে গুরুত্বপূর্ণ এবং ডেমোক্রেটিক পার্টির মধ্যে অংশ অন্তত ভাবছিলেন যে এই রিপোর্টে যদি প্রেসিডেন্টের পক্ষে ড্যামেজিং কোন তথ্য আসে তাহলে তারা তাকে অভিশংসন ইমপিচ করার উদ্যোগ নেবেন, যদিও স্পিকার ন্যান্সি পেলোসি স্পষ্টভাবে বলেছিলেন কয়েক সপ্তাহ আগে না তারা ওই পথে যাবেন না, তিনি এমনকি ওই ড্যামেজিং রিপোর্ট আসলে ওই দিকে যেতেন না, কারণ এটার এই টানাহেচড় নিয়ে তাদের আরো পাবলিক ইম্প্রেশন হতো প্রেসিডেন্টকে হেনস্থা করা হচ্ছে বলে ক্ষতি হতো, এটা তিনি মনে করছেন এই একটা হতে পারে, অথবা তিনি আজ করতে পারছিলেন যে হ্যাঁ প্রেসিডেন্টকে সম্ভবত অবমুক্তি দেওয়া হবে এই অভিযোগ থেকে প্রত্যক্ষ যোগাযোগ, কিন্তু প্রত্যক্ষ যোগাযোগের ব্যাপারটা কিন্তু একটা গুরুতর অপরাধ বলে আমার বিবেচনায় মনে করি যুক্তরাষ্ট্রের আইন অনুসারে। সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি সম্পূর্ণ বৈরী শক্তি, প্রধান বৈরী শক্তি পৃথিবীতে রাশিয়া, সেই রাশিয়া যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা এগুলাকে ইম্প্যাক্ট করার জন্য এবং তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রীয় নিরাপত্তা, কারণ নানা ধরনের স্বার্থ জড়িত ওই দেশের সাথে সম্পর্কিত একটি ব্যক্তিকে তারা যদি এই দেশে প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে অথবা গুরুত্বপূর্ণ পদে বসাতে পারে ওই ধরনের খারাপ কাজ করে, ওই ধরনের যোগসাজশ করে, তাহলে সেটা সেই যোগসাজর যদি কারোর বিরুদ্ধে প্রমাণিত ভয়ঙ্কর একটা ব্যাপার, ভয়ঙ্কর আমি মনে করি, এবং সেটার ব্যাপারে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংশ্লিষ্ট গোয়েন্দা সংশ্লিষ্ট যত কর্মকর্তা ছিলেন তারা থেকে শুরু করে এমনকি রিপাবলিকান পার্টির অনেকে পর্যন্ত মানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে একটা শত্রু রাষ্ট্রের সাথে যোগসাজশের এই অভিযোগের ব্যাপার শত্রু রাষ্ট্রেই তারা মনে করেছেন, বলে না ওটা একটা গুরুতর ব্যাপার, সেটা থেকে তিনি মুক্তি পাওয়ার কারণে আপাতত মুক্তি পাওয়ার কারণে এইটা খুব একটা রিলিফ তার জন্য, তার সমর্থকদের জন্য, ডেমোক্রেটিক পার্টির লোকদের জন্য একটা চুপসে যাওয়ার অবস্থা, কিন্তু আইনি ব্যবস্থা একটা কথা বলা হয় এটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যথেষ্ট ছিল এক ধরনের প্রত্যক্ষ না হলে অপ্রত্যক্ষ যোগাযোগের, যোগসাজশার যোগাযোগ কিন্তু আলাদা ব্যাপার, আমি যোগাযোগ শব্দটি এখানে উপযোগী ক্যাম্প টাওয়ারে মিটিং থেকে শুরু করে ওই যে স্টোন যার বিরুদ্ধে এখন মামলা হয়েছে তাকে একেবারে প্রায় মানে শত্রু রাষ্ট্রের স্পাইকে ধরার জন্য যেরকম শেষ রাতে গিয়ে তার বাইরে এই ঘরের বাইরে অবস্থান নিয়ে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা, তারপরে তার স্বল্পকালীন ট্রাম্প ক্যাম্পেইনের চেয়ারম্যান মানাফোর্টের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, সেটা অবশ্য ডাইরেক্টলি এই ব্যাপার না, এই ধরনের অনেক কিছু তথ্য এসছে, তারপর রাশিয়ান অ্যাম্বাসেডারের সাথে মাইকেল ফ্লিন থেকে শুরু করে আরো কয়েকজন প্রত্যক্ষ যোগাযোগ, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে পরে প্রেসিডেন্টের জামাতা জারেড কুশনার এই সরকারি সোর্সের বাইরে গিয়ে প্রাইভেট রাশার সাথে যোগাযোগ সৃষ্টি করার জন্য একটা প্রস্তাব করেছিলেন বলে রিপোর্ট হয়েছে, নানা ধরনের কথাবার্তা আছে, এগুলা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স বলে, এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স এর ভিত্তিতে এই দেশে এবং ব্রিটিশ ব্যবস্থায় শাসিত বা অন্যান্য দেশেও অনেকে এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফলে সেটাকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন না দিয়েছেন পূর্ণাঙ্গ রিপোর্ট যদি কোনোদিন
প্রকাশ পায় তাহলে জানা যাবে, না আর একটু ডিটেল বোধহয় জানা যাবে, আমরা মানে খবর পাচ্ছি এখান থেকে ওখান থেকে যেসব রিপোর্টাররা আছেন তারা জানাচ্ছেন যে মাস হয়তো গড়াবে না, আমি একটু আগে বলছিলাম যে আদালতে গেলে এটা হয়তো মাসের পর মাস গড়াতে পারে, কিন্তু একটু ডিটেলস বোধহয় অ্যাটর্নি জেনারেল দেবেন এর চেয়ে কিছু কয়েক সপ্তাহের ভিতরে এরকম আমাদের, হ্যাঁ আমাদের সংবাদদাতারা বলছেন। আচ্ছা ডক্টর আবু নাসের রাজীব, এই একই প্রশ্নে আপনার কাছে জানতে চাচ্ছি যে রাজনীতিতে কি ধরনের প্রভাব সৈয়দ মাহমুদউল্লাহ যেটুকু বললেন এর বাইরে কিছু আপনি যোগ করবেন?
জি, মাহমুদউল্লাহ ভাই যেরকম বললেন যে আপনার ট্রাম্পের এক অর্থে বিজয় হয়েছে, আমি সম্পূর্ণ একমত, কারণ হচ্ছে যে গত ট্রাম্প নির্বাচিত হওয়ার ইভেন নির্বাচিত হওয়ার পর দিন থেকেই বা এবং তিনি ক্ষমতা গ্রহণের আগ থেকেই এই গত দুই বছর আড়াই বছর ধরে তার বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল হচ্ছে যে তিনি রাশিয়ার সাথে যোগসাজশ করে তিনি ক্ষমতায় এসেছেন এবং তিনি এবং তার ক্যাম্পেন, সেটা এক অর্থে এই রবার্ট মুলারের যে প্রতিবেদন যে আপনার তদন্ত রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে সেটার কোনো সত্যতা পাওয়া যায়নি, এটা তার একটা বড় রাজনৈতিক বিজয়। এবং আমার মনে হয় যে এবং আপনি দেখবেন যে গত কয়েকদিন এই রিপোর্ট প্রকাশের পর যে সমস্ত জনমত জরিপ প্রকাশিত হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ট্রাম্পের যে অ্যাপ্রুভাল রেটিং সেটা বেড়েছে। এবং কদিন আগে নিউ ইয়র্ক টাইমস একটা সম্পাদকীয় লিখেছিল যে প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার যে তার যে রাষ্ট্রপতির যে শাসনকাল সেই শাসনকালের উপর এতদিন যে মেঘের মেঘ ছিল সেই মেঘটা এখন সরে গিয়েছে। আমার আসলেই মনে হয় যে ওনার জন্য একটা বড় রাজনৈতিক বিজয় এবং ডেমোক্রেটদের জন্য একটা বড় রাজনৈতিক পরাজয় বলে আমার মনে হয়।
আচ্ছা, যেহেতু পূর্ণাঙ্গ প্রতিবেদন আসেনি বা আর একটু ডিটেলস পাওয়ার জন্য চেষ্টা করছেন ডেমোক্রেটরা, অনেকেই ধারণা করছেন, বিশেষ করে ডেমোক্রেটিক যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট তাদের অনেকেই মতামত দিচ্ছেন যে মূল প্রতিবেদনে যা আছে সারসংক্ষেপের ভিতরে হুবহু সেইগুলো হয়তো নেই, কিছু কিছু পরিবর্তিত হওয়ার সম্ভাবনা হতে পারে। আপনার কি মনে হয় সৈয়দ মোহাম্মদউল্লাহ, এটা কি সম্ভব?
না না, সারসংক্ষেপকে তিনি করবেন না, তিনি একজন ছানু আইনজীবী এবং তিনি এর আগেও অ্যাটর্নি জেনারেল ছিলেন, সেটা করলে সেটা তিনি আইন ভঙ্গ করবেন, তিনি কোনো কিছু পরিবর্তন করবেন না। কিন্তু কৌশলে এমন ভাবে সামারাইজ করা যায় যে অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে এড়িয়েও যাওয়া যায়, আবার যেগুলোতে প্রেসিডেন্টের পক্ষে মানে কল্যাণকর বলে উনি ভালো উপযোগী মনে করবেন, অনুকূল মনে করবেন, সেইভাবে এটা রিপোর্ট তৈরি করতে পারেন। কিন্তু তিনি যদিও রিপাবলিকান পার্টি করেন, এর আগে বুশের অ্যাটর্নি জেনারেল ছিলেন, জুনিয়র বুশের, কিন্তু তিনি ওই রকম অন্ধভাবে ক্রেডিবিলিটি নষ্ট করে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাঁচানোর জন্য কাজ করবেন এটাও মনে হয়।
আচ্ছা, আর একটি প্রশ্ন,
তিনি মোটামুটি ভাবে ক্রেডিবল অবস্থান বজায় রেখে একটা রিপোর্ট আরো বড় সামারি দেবেন, আরো ডিটেলস প্রকাশ করবেন, সম্পূর্ণ ডিটেলস প্রকাশ করার কোনো সম্ভাবনা নেই।
জি, আচ্ছা, রবার্ট মুলার শুধু তো রাশিয়া ইনভেস্টিগেশন করতে গিয়ে তো আরো কতগুলো তদন্ত তার হাতে এসেছে, যেমন আমি কয়েকটি উল্লেখ করি। তিনিও কয়েকজনের নাম বলেছেন যে ট্রাম্প ক্যাম্পেনের প্রচারণা দলের সঙ্গে যে যারা সংশ্লিষ্ট ছিলেন তাদের ছয়জন সহকারী এই রবার্ট মুলারের তদন্তের ভেতরে আছে, যার মধ্যে এই দুই বছরের তদন্তে ট্রাম্পের সাবেক ক্যাম্পেন চেয়ারম্যান পল ম্যানাফোর্ট, ফরেন পলিসি অ্যাডভাইজার জর্জ পাপাডোপোলাস, সাবেক হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইকেল ফ্লিন, সাবেক ট্রাম্প ক্যাম্পেন সহকারী রিক গেটস, ট্রাম্পের পার্সোনাল অ্যাটর্নি মাইকেল কোয়েন এবং অ্যাডভাইজার রজার স্টোন, এই কজনের বিরুদ্ধে নানান রকম তদন্ত চালিয়েছেন সকলেই। এদের ভিতরে কেউ কেউ কিন্তু ইতিমধ্যে বিচারের সম্মুখীন হয়েছেন এবং বলা হচ্ছে যে ম্যানাফোর্টের বিরুদ্ধে আনফেয়ারভাবে আচরণ করেছিলেন, এরকম একটু কথা উঠেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে এখন যেহেতু এই রিপোর্টটি দেখা গেল যে ট্রাম্প এই সবের সঙ্গে জড়িত ছিলেন না, যাদের বিরুদ্ধে এই সব সংশ্লিষ্ট কাজের জন্য বিচারের সম্মুখীন হয়েছেন বা জেলে রয়েছেন, তাদের কি ক্ষমা ঘোষণার কোনো বিষয় আছে কিনা, তাদের কি পার্ডন করা হবে কিনা, এটাই হলো প্রশ্ন। সৈয়দ মোহাম্মদউল্লাহর কাছে আমি আগে আসি, তারপরে ডক্টর রাজীবের কাছে আসবো।
অনেকে প্রেসিডেন্টকে এই প্রশ্ন এই দুই একদিন আগে পরপর দুইটা বিভিন্ন অকেশনে জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলছেন না এখন তিনি এরকম কিছু ভাবছেন না। কিন্তু ধরেই নেওয়া যায় তিনি মানে আমার ব্যক্তিগত ইম্প্রেশন হচ্ছে যে তিনি সম্ভবত ক্ষমা করে দেবেন কয়েকজনকে, সবাইকে কয়েক ধরা যাক জেনারেল ফ্লিন,
মাইকেল ফ্লিন, হ্যাঁ
হ্যাঁ তিনি, তারপরে ম্যানাফোর্ট, এদেরকে স্টোন কে যদি দোষী সাব্যস্ত করা হয় তারপরে এই ফলে এদেরকে পাপাদোপোলাস সম্ভবত এদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু একটা কথা উল্লেখ করা উচিত, এদেরকে যে সমস্ত কারণে কারাদণ্ড দেওয়া হয়েছে অথবা তাদের উপরে যে ক্লাউড মেঘ সেটা কিন্তু প্রত্যক্ষ ভাবে রাশার সাথে যোগসাজশের জন্য না, এটা অন্যান্য মিথ্যা কথা বলার জন্য। ধরা যাক জেনারেল ফ্লিন রাশিয়ান অ্যাম্বাসেডার সাথে যোগাযোগ মেইনটেইন করেছিলেন মানে নির্বাচনের আগে পরে, তিনি সেটা গোপন করেছেন, ফলে সেই একটা কারণ। ম্যানাফোর্টের মানে ইউক্রেনের রাশিয়ান ইনফ্লুয়েন্স সেটা
ফরেন লবিং আর কি,
তার যোগাযোগ আরো কিছু
বিদেশের যোগাযোগ, ট্যাক্স ফ্রড ছিল ভিতরে, একটি
ট্যাক্স ফাঁকি ছিল, ট্যাক্স ফাঁকির জন্য মূলত শাস্তি পেয়েছে।
হ্যাঁ কারেক্ট, হ্যাঁ কর ফাঁকি ইত্যাদি, তো ফলে ওই যে সেখান থেকে যে তিনি যে অনেক টাকা রুজি করেছিলেন পেয়েছিলেন সেগুলো গোপন করা, নানা ধরনের অন্যান্য প্রত্যক্ষ যোগসাজশের কারণে এদের কারো বিরুদ্ধে কিন্তু মামলা হয়নি বা দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ড এদেরকে দেওয়া হয়নি, এটি একটা ব্যাপার উল্লেখ করা উচিত।
যার কারণে হয়তো তাদের অন্যান্য যেসব মামলায় বিচার মানে সাজা হয়েছে সেগুলো হয়তো এক্সিস্টিং থাকবে। ডক্টর রাজীব কিছু যোগ করবেন?
প্রেসিডেন্ট তো আপনার চাইলে যে কোনো মুহূর্তে যে কাউকে ক্ষমা করতে পারেন, তবে প্রেসিডেন্ট আমার মনে হয় যে প্রেসিডেন্ট তখনই ক্ষমা করবেন যদি রাজনৈতিক অবস্থা তার অনুকূলে থাকে। তিনি যদি মনে করেন যে এইটা ক্ষমা করলে তার রাজনৈতিকভাবে কোনো ক্ষতি হবে না, যদি দেখা যায় যে আজ থেকে ছ মাস পরে বা এক বছর পরে যখন যদি জনমত এরকম মনে হয় যে না এই যে প্রেসিডেন্টের বিরুদ্ধে এত ধরনের তদন্ত, এত আইনি প্রক্রিয়া, এগুলো সবকিছু করা হচ্ছিল তাকে হেনস্থ করার জন্য, যদি প্রেসিডেন্ট দেখেন যে হয়তো শতকরা 50% মানুষের 50%-এর উপরে মানুষ যদি এরকম বিশ্বাস করে, আমার মনে হয় তাহলে তিনি ক্ষমা করবেন। আর যদি জনমত ওরকম এই রিপোর্টটা যদি একটা বিষয় উল্লেখ করতে হয় যে আমার মনে হয় ডেমোক্র্যাটরা সর্বোচ্চ চেষ্টা চালাবে যাতে এই রিপোর্টটা পুরোপুরি প্রকাশ করা হয়। কারণ হচ্ছে যেহেতু রবার্ট মুলার তার প্রতিবেদনে বলেছেন যে শেষের অংশটুকু যেটা হচ্ছে আপনার অবস্ট্রাকশন অব জাস্টিস, সেখানে উনি নিশ্চিত না যে প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ আনা যায় কিনা। তার মানে হচ্ছে যে এমন কিছু সাক্ষ্য প্রমাণ রয়েছে যার ফলে তার মনে হয়েছিল যে হয়তো তার বিরুদ্ধে অভিযোগ আনা যেতে পারে আবার নাও যেতে পারে। তাহলে ডেমোক্র্যাটদের প্রধান কৌশল হবে হচ্ছে যদি এই রিপোর্টটা পুরোপুরি প্রকাশ করা হয় তাহলে রিপোর্টের মধ্যে যে সমস্ত প্রমাণাদি ছিল যেখানে দেখা যাচ্ছে যে অবস্ট্রাকশন অব জাস্টিসের একটা আপনার কোন অবস্ট্রাকশন অব জাস্টিসের কিছু নমুনা যদি থাকে সেই প্রমাণাদিগুলো যদি প্রকাশ করা যায় তাহলে ডেমোক্র্যাটরা চাইবে তার ভিত্তিতে নতুন করে, কারণ হচ্ছে যে আপনার এই যে রিপোর্ট, এই রিপোর্টটা কিন্তু এই রিপোর্টটা প্রকাশ হওয়া মানেই কিন্তু শেষ হয়ে যাওয়া নয় বিষয়টা। কারণ হচ্ছে যে আপনি জানেন যে ডেমোক্র্যাট কন্ট্রোল যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রয়েছে সেখানকার আপনার বিচার বিভাগীয় যে সংসদীয় কমিটি, তারপরে হচ্ছে আপনার ইন্টেলিজেন্স সম্পর্কিত সংসদীয় কমিটি, ওভারসাইট কমিটি, অ্যাটলিস্ট তিনটা কমিটি কিন্তু প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের যারা সঙ্গী সাথী রয়েছেন তাদের বিরুদ্ধে এখনো তদন্ত চালিয়ে যাচ্ছেন। এবং যদি এই রিপোর্টগুলো তারা প্রকাশ না করে এই তিন কমিটি কিন্তু সুপিনা করতে পারে, তার মানে হচ্ছে তারা বাধ্য করতে পারে জাস্টিস ডিপার্টমেন্টকে এবং অ্যাটর্নি জেনারেলকে যেন এই রিপোর্টটা পুরোপুরি প্রকাশ করা হয় অথবা ওই প্রমাণাদিগুলো যেন কংগ্রেসের কাছে হস্তান্তর করা হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে কিন্তু প্রেসিডেন্টের আরেক ধরনের সমস্যা হতে পারে, তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে এই রিপোর্ট আপনার এই যে রিপোর্ট যে দেয়া হলো অ্যাটর্নি জেনারেলের কাছে এখন পর্যন্ত প্রেসিডেন্টের পক্ষেই রাজনৈতিকভাবে যাচ্ছে।
জি, একটি পয়েন্টে আমি আবার প্রশ্ন করতে চাই, যেটি সেটি হলো যে অবস্ট্রাকশন অব জাস্টিসের কথা যেহেতু অস্পষ্ট এখনো পর্যন্ত, এবং সেই অবস্ট্রাকশন অব জাস্টিস পয়েন্টে আমাদের বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী যেটি বোঝা যাচ্ছে একটু সেটিও অস্পষ্ট, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, সেটি হলো জেমস কোমির বিষয়টি নিয়ে। জেমস কোমির বিষয়টি নিয়ে মাইকেল ফ্লিনের তদন্তের সময় জেমস কোমির যেন মাইকেল ফ্লিনের বিষয় তদন্তে একটু ছাড় দেন এইরকম একটি বিষয়ে চাপ দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প, এইরকম কথা খুব জোরে সোরে শোনা গিয়েছিল এক সময়। এখনো পর্যন্ত এই রিপোর্ট প্রকাশ পাওয়ার পরে এটি আবার চলে এসেছে ডেমোক্রেটদের পক্ষ থেকে, বলা হচ্ছে যে ওই বিষয়টি অবস্ট্রাকশন অব জাস্টিসের যে পয়েন্টটি আনা হয়েছে একটু জোরে সোরে প্রমাণ করার সম্ভাবনা রয়েছে, ডেমোক্রেটদের হাতেও নাকি প্রমাণ রয়েছে, এরকম কথাও শোনা গেছে। তো এটার সূত্র ধরে হয়তো বা ইম্পিচমেন্ট প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া সম্ভব হতে পারে, এরকম কথা শোনা গেছে। তো এরকম কোন সম্ভাবনা সৈয়দ মোহাম্মদউল্লাহ কি দেখেন?
না, ইমপিচমেন্টের ব্যাপার না, কিন্তু কথা হচ্ছে রাজীব সাহেব যেমন বললেন খুবই উল্লেখযোগ্য, সেটা হচ্ছে অবস্ট্রাকশন অফ জাস্টিস এর ব্যাপারে যেহেতু কনক্লুশন দেননি পক্ষে বা বিপক্ষে, ফলে তাকে অব্যাহতি দেননি, তার মানে সেই জন্য ওইসব রিলেটেড তথ্য সম্ভবত অ্যাটর্নি জেনারেল তাকে দেবেন, পূর্ণাঙ্গ রিপোর্টের ব্যাপারটা না, রিডেক্টেড অংশ। রিডেক্টেড মানে কিছু কিছু অংশ গোপন রাখা হবে, কিছু কিছু অংশ তাদেরকে জানানো হবে না, এই বিচার সংক্রান্ত অন্যান্য ব্যাপার যেগুলো অন্যদের জন্য অ্যাডভার্স হয়ে যেতে পারে সেগুলো বাদ দিয়ে, সেই সেন্সিটিভ অংশগুলো বাদ দিয়ে অন্যান্য অংশ, বিশেষ করে যে অবস্ট্রাকশন অব জাস্টিসের যে ব্যাপারটা, এই সম্পর্কিত তথ্য সম্ভবত যথেষ্ট পরিমাণে, পূর্ণাঙ্গ পরিমাণেও হতে পারে, তিনি সাবপিনার পরে হোক কমিটিগুলোর পক্ষ থেকে হয়তো তাদেরকে দেবেন সব, কারণ এই ব্যাপারটা যেহেতু উনি কনক্লুশন দেননি। এবং আপনি যেটা উল্লেখ করেন, জেমস কমিকে স্পষ্টভাবে বলেছিল, এই পরোক্ষ রিপোর্ট না, জেমস কমি দাবি করেছেন, তাকে বলেছেন প্রেসিডেন্ট ওই ফ্লিনের তদন্ত বাড়তে পারছেন, একেবারে স্পষ্টভাবে তিনি বলেছেন, পাবলিকলি বলেছেন, ফলে ওইটা তো একটা অবস্ট্রাকশন অফ জাস্টিস বলে ধরে নেওয়া যায়। কিন্তু আমরা তো লেম্যানের বক্তব্য দিচ্ছি, যিনি তদন্ত করেছেন উনি একজন বিখ্যাত আইনজীবীও বটে, ফলে সেই কারণেই তিনি তাকে অব্যাহতি দেননি, এবং সম্ভবত এর আরো কনক্লুসিভ প্রমাণ দরকার, কারণ একমাত্র কমই সে কথা বলেছেন, কিন্তু আরো কোন এভিডেন্স আছে কিনা তাকে বলেছেন বলেছে, কমই বলেছেন এবং তিনি নোট নিয়েছিলেন প্রেসিডেন্টের সাথে কথা বলে অফিসে যাওয়ার পথে, সাথে সাথে তিনি নোট নিয়েছেন, এই কারণে যেন তিনি ভুলে না যান, নোট নিয়ে সেটা আবার উনি সিনিয়র সহকর্মীদের সাথে শেয়ার করে বলেছেন যে প্রেসিডেন্ট আমাকে এইসব কথা বলেছেন, তার মানে এই ধরনের কথা বলেছেন যাটা তার কাছে আপত্তিকর অথবা অবজেকশনেবল মনে হয়েছে, ফলে সেগুলো সম্ভবত আসবে বেরিয়ে আসবে।
আচ্ছা, আমাদের হাতে আর মাত্র দু মিনিট সময় আছে, এক মিনিট আমি ডক্টর রাজীবকে বলবো যে এখন এই অবস্থার পরে কংগ্রেস কি করতে পারে, এই মানে এই বিষয়ে কংগ্রেসের কি কিছু করার আছে?
কংগ্রেস তো করতে পারে হচ্ছে ইমপিচমেন্ট প্রসিডিং আনতে পারে, তবে আমার মনে হয় যে রাজনৈতিক কারণেই আপনার কংগ্রেসে ইমপিচমেন্ট প্রসিডিং আসবে না, কারণ যদি ইমপিচমেন্ট, আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুটো শাখা রয়েছে, একটা হচ্ছে সিনেট এবং আরেকটা হচ্ছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ।
উইলিয়াম বার্কে নিশ্চয়ই কংগ্রেসের একটা শুনানিতে অ্যাটেন্ড করতে হবে,
যদি কংগ্রেসের যে তিনটা কমিটি, হাউস অব রিপ্রেজেন্টেটিভের যে তিনটা কমিটি তদন্ত চালাচ্ছেন, সেই কমিটিগুলো যদি তাকে সুপিনা করে তাহলে তিনি আসতে বাধ্য, তবে তিনি কিন্তু আবার সমস্ত ইনফরমেশন শেয়ার নাও করতে পারেন, কারণ হচ্ছে তিনি বলতে পারেন যে এটা হচ্ছে আমার এক্সিকিউটিভ প্রিভিলেজ, যদি এই কারণে আপনার, আমরা মনে করেছিলাম যে এই রিপোর্টের ফলে সমস্ত বিষয়গুলো হয়তো এখানেই সমাপ্তি ঘটবে, কিন্তু সেটা সমাপ্তি হচ্ছে না। আমার মনে হয় যে আগামী 2020 সালের যে নির্বাচন পর্যন্ত এই তদন্ত, রাশিয়া এবং অবস্ট্রাকশন অব জাস্টিস, এই বিষয়গুলো
কোনো না কোনো ভাবে
আলোচনা চলতেই থাকবে।
জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর আবু নাসের রাজীব এবং সৈয়দ মাহমুদউল্লাহ আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের আলোচনা, আশা করি আপনারা কিছুটা বুঝতে পেরেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থার কথা। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।